সেবার পর্যটন মারা যায় স্পোকেন অ্যাবাউট দি গ্লোরি অফ দিস প্লেস দিস প্লেস ইজ নন্দনাচার্য ভবন ঈশোদ্যান হিয়ার নিত্যানন্দ ফ্রম বৃন্দাবন হি কেম ইন সার্চ অফ হিজ কানাই অ্যান্ড হি হার্ড দ্যাট হিজ কানাই হ্যাজ অ্যাপিয়ার্ড ইন মায়াপুর So he came from here very eagerly to meet with his Kanai. When he came and crossed Ganges and came here to this place, Ishodhyan, Nandan Acharya, Bhavan, oh, he told that I will not go and meet him. It's really, oh, my Kanai is in the form of Chaitanya Mahaprabhu Sachinandan Gaudhari. He should come and meet me here. I will here in a secret place, secret way. So he was in the house of Nandanacharya Bhavan. And there, Chaitanya Mahaprabhu in the morning, he told to his associates, oh, any Mahapurusha has come, go and search. He is like Avadhut Paramahansa. Srivas Pandit and his brothers and others were searching in 22 markets of Navadvip here and there in Mayapur. They search everywhere in the temples, on the bank of Ganges, here, there, but no Paramahansa was found. They returned back and told that, alas, we could not find a Paramahansa Maharaj. Then Chaitanya Mahaprabhu himself with associates Gadadhar Pandit and others, he came directly here, and where he was hidden, Nityananda Prabhu met him there, and he saw that, oh, a very tall person, very big personality, oh, Nityananda Prabhu was sitting. Mahaprabhu looks upon his face and he, two and two eyes, four eyes became like one. And at once, oh, Gadadhar Pandit or who? Srivas Pandit. He spoke this slogan, recited that slogan, Varaha Dinam Natavarbhaku Karnayo Karnikaram. Vipratabhasam kanak kapisham vayayanti chamalam randhran venu radhar sadaya purayan gopur vinday vindaranyam sabadarvanam pravishat dite. Oh, hearing this, both become mad. And they each other embraced themselves and began to weep loudly, and they at once fell on the ground and rolling. Then Nityananda Prabhu told, oh, oh, he is my Kanai Bhai. In Sachinandan Gaur's form. Then Chaitanya Mahaprabhu took him and took him to Mayapur, where Sachimaya and others were. And he gave Nityananda Prabhu in the hands of Malini Devi, the wife of Srivas Pandit. And he took like mother. In that very age, I think that he will be of 30. But even sometimes naked, and he used to sit in the laps of Malini Devi. So we have reached here, and about Param Pujyapad, Nitya Lila Pravishta, Astotra Sarsamad Bhakti Prabhu, Madhava Goswami Maharaj, Sipat Parjatak Maharaja had told me. He was god brother of my Gurudev. Both were in very friendly terms. Still now we have Chaitanya Math, Gaudiya Math, and our Gaudiya Vedanta Samiti in very friendly manners. Even he told like that Bhakti Ballabh Tirtha Maharaj, also preaching in Western countries and Eastern countries, everywhere. And they are in good terms with him. now we should go at once to Mayapur, Mahaprabhu birthplace. Amra ekhan theke Mayapure jabo, Mahaprabhu birthplace ete. Majkhanete Param Pujya Pad Bhakti Nitya Lila Prashto Vishnu Pad Shishbar Bhakti Saranga Goswami Maharajer Mothete Amra koyekjon sannyasi dhukbo. Palki amader bahirei thakbe. আর সব লোক চলে যাবে, ধীরে ধীরে চলবে, আমরা পরে পিছে থেকে আমরা কয়েকজন পাঁচ সাতজন সন্ন্যাসী ভিতরে গিয়ে প্রণাম করে দিয়ে তারপরে মিলিত হব। তারপরে
মহারাজ যে মহাপুরুষের সুচরণে নিজেকে বিক্রিয়ে করে জন্য স্বীকার করতেন, আমরা যার অনুগ্রহ না হলে এক পাও অগ্রসর হওয়া যায় না। সেবকগণের মধ্যে সর্বাধিক ক্রিয়া বলে আমরা বিবেচনা করি। আমাদের নিকট তার রূপান্তরের যে মহিমা প্রকাশ করেছেন তার দ্বারাতে আমরা জানতে পেরেছি। তিনি যদি না আসতেন তাহলে চৈতন্য মহাপুরুষ সম্প্রদায়ে যে সিদ্ধান্ত সেগুলি বিকৃত হয়ে যেত, মায়াবাদ গ্রাস করে এই বিশুদ্ধ সিদ্ধান্ত গুলিকে নষ্ট করে দিত। সুতরাং সিদ্ধান্ত সরস্বতী রূপে তিনি এই মায়াবাদকে বিনাশ করে পুনরায় মহাপ্রভুর সম্প্রদায়ের সিদ্ধান্তকে প্রকাশ করেছেন। তিনি শাস্ত্রের যে সিদ্ধান্ত নির্ভীকভাবে সেটা আচরণ করেছেন বলে তিনি আচার্য শ্রেষ্ঠ। শাস্ত্রে জাতি ব্রাহ্মণতা কোথাও স্বীকৃত হয়নি। যশ জল্লক্ষণ প্রথম জগন্নাথরাপি দৃশ্যিত তত্ত্বে নয় ভাবিনীর দৃশ্যিত, এই বাক্যের অমর্যাদা করে জাতি ব্রাহ্মণ জাতি গোস্বামীগণ যেরূপ শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করছিল তিনি নির্ভীকভাবে তার দমন করে অপসারিত করে জগতের কল্যাণ বিধান করেছেন। তিনি অপ্রাকৃত জগতে যে সেবা বিগ্রহ আমরা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারব না, তবে এই জগতে এসে আচার্যরূপে যে সমস্ত সংস্কার করেছেন সেইগুলিতেই আমরা তাকে জানতে পেরেছি। তিনি এই জগতের কোনো তত্ত্ব নন, তিনি মহাপ্রভুর নয়ন মঞ্জুরি রূপে জগতে অবতীর্ণ হয়ে সেসব উপযুক্ত সেবকগণের কাছে তার আত্মপ্রকাশ করেছেন। আমি আর শতভাগা সেবাবিহীন হয়ে তার শ্রীচরণের কোনো প্রকার সেবা করতে পারান্য হয়ে পড়েছি। তিনি কৃপা করুন তার প্রিয় শিষ্য মারিয়া গুরুপাদ পদ্মা আমার কৃপা করুন, আমার অপরাধ সেবা প্রদান করুন, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
কিন্তু কারণ মারবার ইচ্ছা থাকে লাগিয়া ইতাই গৌরবানন্দে এইরকম প্রাণ দিয়ে তখন বাধ্য হয় আমাদের দিকে ইশারা করতেন যে তোমরা কিছু
তখন তিনি তো কিছু বলতে পারতেন না। তা আমরা তার নিকটেতে যা কিছু শুনেছিলাম তখন কিছু কিছু বলতাম। এই স্থানেতে তিনি বলতেন যে শ্রী শঙ্করাচার্য হয়েছেন পূর্বে রামানু মধ্ব ইত্যাদি বড় বড় আচার্য তারা রাজাশ্রয়কে গ্রহণ করে, বড় বড় রাজার আশ্রয় গ্রহণ করে, তাদের খাজানা থেকে যত টাকা এমনকি সৈন্য সামন্ত বল নিয়ে তারা প্রচার করেছিল। মধ্বাচার্য সম্বন্ধেও তাই, রামানুজাচার্য শঙ্করের তো কথাই বা, তিনি রাজাগণকে আশ্রয় করে দিয়ে আর তারপরে তারা প্রচার ইত্যাদি করেছিলেন। কিন্তু শ্রীল প্রভুপাদ শুধু নতুন নতুন ছেলে, কচি কচি ছেলে, স্কুল কলেজের ছেলেগুলিকে নিয়ে আর তাহাদেরকে ভিক্ষা বাক্স ভিক্ষা নিযুক্ত করে, এক পয়সা দু পয়সা নিবে, বেশি নিবে না, আর তাহারা বাক্স ভিক্ষা করত। আর মহাপ্রভু বাণী কিছু না কিছু বলতে হবে এইভাবেতে আরম্ভ করেন, আর তারপরে সারা পৃথিবীতে তিনি প্রচার করেন। তিনি আর বলতেন যে যে আমাদের যত আচার্য হোক, যত আমাদের অবতার হয়েছে, সমস্ত অবতারগণকে ক্রোড়ীভূত করে কৃষ্ণচন্দ্র, আর তাহাকেও ক্রোড়ীভূত করে সচিনন্দন গৌরহরি, জগতে তিনি প্রকটিত হয়েছে। আর জগৎকে তিনি এমনভাবে তার প্রেম সম্পত্তি দান করেছেন যে আজ পর্যন্ত কেউ করেন। এই জন্য তাকে বলা হয় নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়কে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়কে, কৃষ্ণ প্রেম প্রদান করেছেন কোথায়, সারা ভারতে সারা পৃথিবীতে তিনি প্রচার করেছেন। এই জন্য নমো মহাবদন্যায়। ওই রকম প্রভুপাদ পূর্বে পূর্বে মধ্বাচার্য রামানুজাচার্য বিষ্ণু স্বামী নিম্বাদিত্য শঙ্কর ইত্যাদি যতগণ আচার্য আছেন তাদের সবগুলি আদর্শগুলিকে ক্রোড়ীভূত করে দিয়ে জগতে এখানে উৎপন্ন প্রকটিত হয়েছে। এবং সেই কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভুর সময় তো শুধু কোথায় হয়েছিল, এই ভারতবর্ষে হয়েছিল সর্বত্র। আর এই মহাপুরুষ তাহারি বাণী কোথায় প্রচার করলেন, সারা বিশ্বেতে, সমুদ্রের মাঝখানে, পাহাড় পর্বতের উপরে, বনের ভিতরেতে, যদি ওখানে যাওয়া যায় তাহলে বুঝতে পারা যায়, এরকম বিশ্বেতে সর্বত্র প্রচার করেছেন। এখনো তাহারি কৃপাতে প্রচার হচ্ছে, কি দিয়ে কপর্দক শূন্য হয়ে কোন রাজাশ্রয় গ্রহণ করেন নাই, আর সর্বত্র তিনি প্রচার করছিলেন কি, ওই যে মহাপ্রভু যে দেওয়ার জন্য এসেছিলেন। এই জন্য বলছেন শক্তি বিগ্রহায় সবকিছু তাহার এই প্রণাম মন্ত্র গুলিতেই আছে। আজ পৃথিবীতে সর্বত্র যে প্রচার হচ্ছে এর মূল মহাপুরুষ এই ভক্তিবল্লভ ঠাকুর, তিনি প্রেরণা দান প্রেরণা দিয়েছিলেন আর করেছিলেন কে, ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত। তিনি মৃদঙ্গ, বৃহৎ মৃদঙ্গ আর একটা কি জীবন্ত মৃদঙ্গ, এই সব সন্ন্যাসী ব্রহ্মচারী দিয়ে সর্বত্র তিনি প্রচার করেন। তার মধ্যে দেখুন যে সে কি কি কিরকম আছে, ব্রহ্মচারীগণকে নিয়ে আমাদের গুরু পাদপদ্ম কলকাতা তাহার আদেশে নির্দেশিতে ওই বাক্স ভিক্ষা করতেন রাজপুত্র হয়ে, সাধারণ ব্যক্তি না, রাজপুত্র হয়ে আর বাক্স ভিক্ষা সকাল বেলা একটি কিছু পান্তবা ভাত কি কি খেয়ে আর সারা দিন রৌদ্রেতে সজনা পাতা সিদ্ধ করে খেয়ে দিয়ে প্রচার করে। এইজন্য প্রভুপাদের সঙ্গে বহু মহাপুরুষরা সবগুলি এসেছিলেন, ওরা সবগুলিকে নিয়ে প্রভুপাদ দিয়ে সারা বিশ্বতে তিনি প্রচার করেন। এই প্রভুপাদ প্রচার করতে আরম্ভ করলেন, ভক্তিবিনোদ ঠাকুরে স্টেট কিনে নিলেন আর তাহার হাতেতে দিয়ে দিলেন। এই স্থান যেখানে বসেছে এখানে মুসলমানদের কব্বর গাহা ছিল, প্রভুপাদের নির্দেশেতে এক রাত্রিতে সমস্ত কব্বর গাহ ওখান থেকে বের করে দিয়ে ফেলে দিয়ে আর সেখানে আম আর আর সব বাগান গাছ টাছ লাগিয়ে দিয়ে একবারে নূতন করে দিয়ে বাগান এক রাত্রিতে সারিয়ে মুসলমানরা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাছে যায় এসপি কাছে যায় তাদেরকে নিয়ে আসে, যেসে আমাদের কব্বর গাছ ছিল এই ইনি এইসবগুলি তুলে ফেলে দিয়ে আর এইসব করেছে। ওরা আসে তদন্তে দেখে যেসে এখানে তো গাছপালা সবগুলি আছে, যে কোথায় কব্বর গাছ কোথায় কি কোথাও তো নাই, এক রাত্রেতে কি গাছপালা হয়, এক রাত্রেতে সব দিয়ে তুলে দিয়ে এইটাকে বাগান ইত্যাদি করবে মহাপ্রভুকে ইউজ করে। আর যে দেখছেন আপনারা এখানে শিলা প্রভুপাদের যে সমাধি পীঠ, প্রভুপাদ দেহ রক্ষা করেন অপ্রাকৃত লীলাতে প্রবেশ করেন কলকাতা বাগ বাজারেতে, সেখানে যারা কর্তাগণ ছিলেন তারা নিশ্চিত করলেন যে প্রভুপাদকে এইখানে নিমতলা ঘাটেতে তাহাকে শ্মশানেতে দাহ সংস্কার করা হোক। তখন গুরু মহারাজ একেবারেতে ক্ষেপে লাল হয়ে গিয়ে তিনি বলেন যে কাহার বুকের পাঠা যে সে এরকম করতে পারে, প্রভুপাদের মহাপুরুষের এই পুষ্প সদৃশ কোমল সিংহকে আগ্নেয়কে তাহলে নিয়ে গিয়ে স্পর্শ করতে পারে। তারপরে যখন এইরকম গম্ভীর ভাবে তিনি দাঁড়াইলেন তখন বাধ্য হয়ে সব লোক তাহার সমর্থন করেন এবং তাহার ইচ্ছাতে ওইখানে ছিল প্রভুপাদের অপ্রাকৃত কলেবর এইখানে আসে। গুরু মহারাজ নিজে হাতেতে এইখানে সমাধি খনন করেন আর তাহার ব্যবস্থা করেন, ট্রেন রিজার্ভ করা হলো। তখন পূজ্যপাদ ভক্তি বিলাস তীর্থ মহারাজ ও অন্যান্য যত লোক ছিল সব গুরু মহারাজের কথাকে কেউ উল্লঙ্ঘন করতে পারে না, সব লোক নিয়ে আসে এইখানে তাহার সমাধি। এইখানেতে আমাদের গুরু মহারাজ এই কঠাল তালা বসে শাসন করতেন, প্রজা শাসন, এক পয়সা মাল গুজারি পাওয়া যেত না, উনি এসে একেবারে সঙ্গে সঙ্গে তাহার প্রভুপাদ তাহাকে ভার দিলেন আর সঙ্গে সঙ্গে তিনি কি করলেন একদিনে তো মাল গুজারি ইত্যাদি যা কিছু সবগুলি একদিনেতে তিনি আদায় করেন। বহু লম্বা ইতিহাস। গুরু মহারাজকে প্রভুপাদ কি বলতেন, তুই তাকে বলতেন ডোকলা বলতেন, আর কেউ কে এইসবগুলি কথা বলতেন, শুধুমাত্র পরমানন্দ প্রভুকে আর মুকুন্দ বিনোদ বাবাজিকে এই তুই বলতেন। আর গুরু মহারাজকে তো আরো ডোকলা টোকলা কিছু বুঝে না, এক পয়সা রাখেন না নিজের জন্য, গুরু মহারাজ কোনোদিন রাখেন না। যখন গৌড়ীয় মঠ থেকে তারা বেরিয়ে যায় বন মহারাজ প্রভৃতি পরম পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ আর সব বেরিয়ে বহু টাকা পয়সা শিষ্য সামন্ত করে দিয়ে তারপরে বেরোল, আর আমাদের গুরু মহারাজ কি
বোকার জাহাজ বলতে
বোকার জাহাজ, এক পয়সাও নিজের জন্য রাখে না। আর এইরকম হয়ে যখন বেড়ে খালি হাতে বেরিয়ে চলে, আর আজ পৃথিবীতে ওই প্রভুপাদের কৃপাতে আজ পৃথিবীতে তাহার নাম সর্বত্র আর সর্বত্র তাহার পূজা হচ্ছে, যেরকম আছে প্রভুপাদের সব বিচারধারা তিনি নিজে আর সর্বত্র প্রচার। এইরকম হয় গুরুপাদের বহু মহিমা বহু বিলম্ব হয়ে যাবে আর আমাদেরও বিলম্ব হয়ে যাবে, এই জন্য আজকে তাহার পাদ পদ্মেতে ছিল প্রভুপাদ পদ্মেতে চরণকমলেতে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করি। যেরকম ভাবে তিনি গুরুপাদ পদ্মের প্রেরণা প্রদান করে তার সমস্ত কৃপা আধার তাহার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে পৃথিবীতে প্রচার করেছিলেন, তিনি আমাদের প্রতি সদয় হন আর তিনি আমাদেরকে এরকম কৃপা করুন যে তাহার বাণী গৌর বাণী তাহার আমরা পৃথিবীতে এই নির্ভীক কণ্ঠেতে আমরা প্রচার করে দিয়ে তাহার সেবা পূজা আমরা করতে পারি। এই আমরা এখন যোগ পিকেতে যাব, ওইখানে দর্শন করে দিয়ে তারপরে চাঁদ কাজী সমাধি দেওয়া হয়ে যাব।
পরবর্তীকালে সেই হয়। আজকে দেখুন
তাহারি কৃপাতে শিল প্রভুপাদের কৃপাতে সর্বত্র বিশ্বেতে তাহার নাম প্রচারিত হচ্ছেন। এই জন্য প্রচারের মূল মহাপুরুষ হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি কি করলেন, ব্রহ্মচারীদেরকে তিনি হরি কথা বলে তাহাদেরকে নিয়ে আসেন, তারপরে তাহাদেরকে সন্ন্যাস দেন। সচিনন্দন গৌহরির পরে উনি সন্ন্যাস নিয়েছিলেন, নিত্যানন্দ স্বরূপ দামোদর ইত্যাদি নিয়েছিলেন, তারপরে এই সন্ন্যাস ধারা বন্ধ হয়ে যায় আর বৈষ্ণব নামধারী যারা ছিলেন তারা ওই মরাকে পুড়াইবার জন্য যেত, তখন তাদেরকে কিছু পয়সা দিয়ে আর তারা কীর্তন করাইতো বৈষ্ণবদের দ্বারা। ওই মাত্র বৈষ্ণব দেখে শিক্ষিত লোক না কুঞ্চন করত যে এইকে বৈষ্ণব বলে চৈতন্য মহাপ্রভু এই প্রচার করেছিলেন, নেড়া নেড়ি ধর্ম। তখন শ্রীল প্রভুপাদ আরম্ভ করলেন ব্রহ্মচারী আর তারপরে সন্ন্যাস দিয়ে আর তিনি জগতে প্রচার বৃহৎ মৃদঙ্গ তিনি প্রেস ইত্যাদি করে দিয়ে সব ভক্তি চৈতন্য চৈতামৃত শ্রীমদ ভাগবত ইত্যাদি আরম্ভ করলেন আর তার প্রচার করতে আরম্ভ করলেন। তারপর দেশে বিদেশে সমস্ত ব্রহ্মচারীদেরকে পাঠিয়ে মহাপ্রভু তিনি নাম প্রচার আর প্রেম প্রচার ইত্যাদি করেন শিল প্রভুপাদ এই স্থানে। এই স্থানেতে যখন আমাদের গুরু মহারাজ ছিলেন এক সময়তে দুইজন লোক উচ্চ পদস্থ রাজ্যের কর্মচারী, একজন রেলওয়ে বড় বাবু আর একজন অতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর দত্ত, যিনি গৌড়ীয় কণ্ঠহার করেছেন, এই দুজনে আসলেন এখানে। গুরু মহারাজ ওখানে বসেছিলেন, দেখলেন যে মুখ শুকনো এদের হয়েছে, তখন বলে যে আপনার কি প্রসাদ প্রসাদ পেয়েছেন, কোথা থেকে আসছেন, তার পরিচয় দিলেন। গুরু মহারাজ তখন বলেন যে সেই এইখানেতে আপনারা স্নান করে আসুন, প্রসাদ পান, তারপরে শিল প্রভুপাদেরকে দর্শন করিয়ে দিব। তখন সঙ্গে সঙ্গে ওরা স্নান করতে দিয়েছে, 20-25 মিনিটের মধ্যে স্টোভ ধরিয়ে এক সঙ্গেতে চাল দিয়ে দিলেন, চাল আর তার সঙ্গে সঙ্গে আলু সিদ্ধ, তার সঙ্গে আরো কিছু সিদ্ধ দিয়ে দিলেন, ডাল কাপড়েতে ডাল বেঁধে দিয়ে ওটা সিদ্ধ দিয়ে একসঙ্গে তো সব সিদ্ধ হয়ে গেল, অন্ন হয়ে গেল, আলু সিদ্ধ হয়ে গেল। আলু সিদ্ধারে একটা করে দিলেন কি ডাল না কি আলু পোস্ত করে দিলেন, আবার ডালের থেকে আবার ডাল একটা ফোড়ন দিয়ে একটা ডাল হয়ে গেল, আলু সিদ্ধে একটা মাখা হয়ে গেল, এইরকম হয়ে 3-4 রকমের একসঙ্গে তো হয়ে গেল। ওরা যখনই আসলো স্নান করে খুব ক্ষুধার্ত, প্রায় 3টা বেজেছে, তখন ওদেরকে পরিবেশন করে মহাপ্রসাদ যখন গুরুপাদ পদ্মে অত্যন্ত প্রসন্ন হলো। আমরা সব জায়গাতে গিয়েছি কিন্তু এইরকমভাবে আদর যত্ন আমরা কোথাও পাই নাই। তখন তিনি বললেন, প্রভুপাদের কাছে গেলেন, প্রভুপাদের হরি কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হন। তখন উনি বললেন যাবার সময়তে, আচ্ছা আমি এখানে 5 টাকা মাসে আমি দিব, 5 টাকা তখনকার 500 টাকা, আর যে উনার থেকেও বড় ছিলেন বড় বাবু তিনি কত
1 টাকা
মাসে পাঠাবেন। তার মঠেতে এসেছিল তাই গুরু মহারাজের প্রথমে প্রাণনাথে তিনি মনে মনে তিনি আমাদের কাছেও তিনি গোস্বামী পরম পূজ্যপাদ গোস্বামী মহারাজ বলতেন যে এই 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 মহাপুরুষেতে প্রেরণাতে আমি মঠেতে আসি। তো এই হচ্ছে প্রভুপাদের প্রচার। এইখানে থেকে তিনি সারা বাংলাতে সারা ভারতেতে আর সারা বিশ্বেতে প্রচার করেছেন। এই চন্দ্রশেখর ভবন কি জয়, শিল প্রভুপাদ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়।
ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বঞ্চা
कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हमारा परमाराध्यतम नित्य लीला प्रविष्ट विष्णु बाल श्री श्रीमद्भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज अहेतु की कृपाए श्री श्री नित्यानंद प्रभु आन महाप्रभु अहेतु की कृपाए कोटि कोटि जन्मे सौभाग्य परे हमारा ये स्थान उपस्थित हो by the grace of causeless mercy of Sri Chaitanya Mahaprabhu and Nityananda Prabhu, Srila Guru Pad Padma, we have come to this place after long, long time. We have come here. A dham antardeep. Antardeep kya na bole? Naughty deeper madhya. মাঝখানে ব্রহ্মার এখানে কোটি কোটি যজ্ঞ করেছেন, নট অনলি ওয়ান স্যাক্রিফাইস, ও মিলিয়ন্স অফ মিলিয়ন্স স্যাক্রিফাইসেস ব্রহ্মা ডিড হিয়ার। দিস ইজ অলসো ইন অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মাঝখানে এটা, এইখানে ব্রহ্মা তিনি তপস্যা করেছিলেন। তিনি বুঝতে পারলেন যে এই চৈতন্য মহাপ্রভুর স্থান, এই জন্য এখানে এসে প্রথম থেকে আরাধনা করে। এই ধামে তো আপনারা শুনেছেন সুরভি ইন্দ্রকে নিয়ে সুরভি কুঞ্জেতে তিনি আরাধনা করেছিলেন। আপনারা শুনলেন যে শঙ্কর আরাধনা করেছিলেন এই স্থানেতে। এইখানে তো সব বিদ্যা, জগতের যত বিদ্যা বিদ্যানগর থেকে, ও একটি দ্বীপ, এখানে শিমুলিয়া দ্বীপ, শিমুলিয়া এখানে সীমান্তনী দেবী উমা দেবী শঙ্কর সহিত চৈতন্য মহাপ্রভু উপাসনা করেছিলেন একটি দ্বীপেতে। আবার কোল দ্বীপ, এই সব মাঝখানেতে এইটা দ্বীপ আছে। এইখানেতে সচিনন্দন গৌরহরি কৃষ্ণ রাধা ভাব আর তাহার অঙ্গকান্তি নিয়ে সচিনন্দন গৌর রূপেতে উপস্থিত হয়েছিলেন। আমি আপনাদেরকে বলেছিলাম নদীপ ধামেতে যে এই নদীপ ধামকে সাধারণ জ্ঞান করবেন না। জগন্নাথপুরী যেখানে মহাপ্রভুর অন্তিম লীলা ইত্যাদি প্রকাশিত করেছিলেন, যেখানে তার মহাভাব ইত্যাদি প্রকাশিত হয়েছিল গম্ভীরাতে, কিরকম অদ্ভুত বিপ্রলম্বরসে তিনি কথা রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের সঙ্গে বলেছিলেন, ও স্থান থেকে ওটা কোটি কোটি গুণ শ্রেষ্ঠ এই নবদ্বীপ ধাম। ওখানে মহাপ্রভুর জন্ম হয় নাই, ওইখানে বাল্যলীলা মাধুরী হয় নাই। জগন্নাথপুরী বৃন্দাবন নয়, ওটা আছে দ্বারকা। আরিত্রাসক ছাত হচ্ছে বৃন্দাবন, কোন কোন অংশেতে বেশি দয়ালু বৈশিষ্ট্য যুক্ত এই বৃন্দাবন। যে ওখানে দেখছেন মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে, সচিনন্দন গৌরহরিকে, উনি সচিনন্দন গৌরহরি নন, উনি সচিনন্দন গৌরহরির প্রকাশ। যেরকম বৃন্দাবন ছেড়ে রাধা কৃষ্ণ যান নাই কোথাও, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদ একম ন গচ্ছে কৃষ্ণ। ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর তিনি বৃন্দাবনকে ছেড়ে একটি পাও এদিকে ওদিকে যান নাই, তাহলে মথুরা থেকে গেল। কৃষ্ণ জান নাই, তার প্রকাশ বাসুদেব নন্দন গিয়েছে, দেবকী নন্দন সেখানে গিয়েছে। আর দ্বারকা থেকে গেল ব্রজেন্দ্র নন্দন জান নাই, যখন কৃষ্ণ নন্দগাঁও থেকে আসছেন মথুরাতে অক্রূরের সঙ্গে, বৃন্দাবনের সীমাতে অক্রূর ঘাটেতে ব্রহ্ম ঘাটেতে ব্রহ্ম হ্রদেতে তিনি স্নান করতে গেলেন, আর সেইখানেতে হঠাৎ কৃষ্ণচন্দ্র আপ বলদে ওইখান থেকে অন্তর ধ্যান হয়ে চলে গেলেন বৃন্দাবনেতে, আর ওইখানেতে বসুদেব নন্দন কৃষ্ণ আর বসুদেবকী নন্দন বসুদেব নন্দন বলরাম ওইখান থেকে প্রকট হয়ে মথুরাতে ফিরে গেলেন, বৃন্দাবন ছেড়ে যাননি। ওইরকম চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌরহরি তিনি এই বৃন্দাবনকে এই নদীপকে ধামকে ছেড়ে দিয়ে কোথাও যান। কালকে না পরশু আমরা ওই নদীপ ধাম মাহাত্ম্য দেবু, কালকে না পরশু আমরা পড়ছিলাম তো বললেন যে সে মহাপ্রভু সচিনন্দন গৌরহরি তিনি ছেড়ে দিয়ে কোথাও যান নাই। অতএব চৈতন্য মহাপ্রভু সচিনন্দন গৌরহরি যান নাই, তাহলে তাহার একটি প্রকাশ সচিনন্দন গৌরহরি নিত্যকাল এইখানে থাকে, এখান তাহার মাধুর্য লীলা। একটি কথা বিশেষ, ব্রজের কোন গোপী এটি চায় যে রাধা আর কৃষ্ণের সঙ্গে সব সময় বিরহ হোক, কেউ করতে চায় কি যে রাধা কৃষ্ণের মিলন না হোক সব সময় বিপ্রলম্ব, এই সবসে কেউ উন্নত কেউ এটা বলতে পারে। কবি কর্ণপুর তাহার বৃন্দাবন চম্পু আনন্দ বৃন্দাবন চম্পুতে তিনি কৃষ্ণের এই রাসলীলা পর্যন্ত বর্ণন করে, তার মথুরা গমন বর্ণন করেন নাই, দ্বারকা বর্ণন করেন নাই। কোন ভক্ত আমরাও চাই না যে রাধিকার সঙ্গে কৃষ্ণের বিরহ হোক, কিন্তু বিরহ হয় গৌণ ভাবেতে তাহাদের মিলনের আনন্দের জন্য হয়, এই জন্য বিপ্রলম্বটা শ্রেষ্ঠ নয়, শুধু গৌণ ভাবেতে সম্ভোগের পুষ্টি করে ওই জন্য বিপ্রলম্বের কোথাও কোথাও মহিমা বর্ণন করা হয়েছে। যেখানেতে বিশেষ করেতে বলা হয়েছে যে বিপ্রলম্ব সম্ভোগের সমস্ত মস্তকেতে নিত্য করে কোথাও কোথাও বলা হয়েছে, আবার বিপ্রলম্বর মধ্যে দু রকমের ভাব দেখা যায়। কৃষ্ণের সঙ্গে যে তাহার বিরহ কখনো কখনো হয় ওটা সম্ভোগের পুষ্টির জন্য, কোন লোকের কাম্য নয়। কিছু বিপ্রলম্ব হলে মান ইত্যাদিতে, তারপরে দুজনের মিলনের আনন্দ মাত্র হয়। এই জন্য যোগ মায়াকৃত এইটা এই জগতেতে দেখানো হয়, নিত্য জগতেতে ওই রকম হয় কোনো ব্যাপার নাই। এই জন্য জীব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার শ্রীমদ ভাগবতে টিকাতে এইসবগুলি বেশ সুন্দর করে বর্ণন করেছে। তো এই ধাম জগন্নাথপুরী এবং গোদাবরী তট থেকে বহু শ্রেষ্ঠ, যদ্যপি ওখানে মহারসরাজ ভাব দেখিয়েছেন ও থেকে বহু শ্রেষ্ঠ এই ধাম, এটাকে বুঝে রাখবে। এইখানেতে সচিনন্দন গৌরহরি জন্ম হয়েছিল। আমরা এরপরে যাব, সকালবেলা আমরা যেতে পারি না, ওখানে ভিড় ছিল। এখন প্রসাদ পাওয়ার পরে বৈষ্ণবরা কীর্তন করতে করতে আপনাদের যোগ পিঠেতে নিয়ে যাবেন,
সেইখানে শচীনন্দন গৌধরীর জন্ম হয়েছিল। সেইখানে তিনি গ্রহণের সময়তে সন্ধ্যার সময়তে তিনি আবির্ভূত হন। আজ থেকে প্রায় কত বছর, 516 বছর পূর্বে ওখানে জন্মগ্রহণ করেছিলেন। তাহার যত পরিকরগণ ওখানে তে পুরুষ রূপে তে সব এসেছে, রাধারানী এসেছেন গদাধর রূপে, ললিতা বিশাখা ইত্যাদি এসেছেন স্বরূপ দামোদর আর রামানন্দ প্রভৃতি রূপে, সব পরিকরগণই পুরুষ রূপে তে এসেছে। কেউ একটু পরে এসেছে, কেউ একটা পূর্বে এসেছে, সব মহাপ্রভুর লীলা পুষ্টির জন্য এখানে তে উপস্থিত হয়েছিলেন। এইখানে তিনি সাপের সঙ্গে খেলা করতেন, কোন সময় তিনি সচি অঙ্গনেতে বসে আছেন, একটা বিষধর সর্প ওখানে এসেছে আর তাহার ওটাকে কি বলে হনা ধরে হাতে, আর তার সঙ্গে খেলবার করছে সচি, আরে হায় হায় সাপ কাটলো, তার উপরে শুয়ে পড়েছে আর সেই সাপ ছাতা টেনে আর তাহার উপরে সে ছত্র ধারণ করেছে। দেখলো যে সে সব ভক্তরা
কাঁদছে
কাঁদছে, তখন তিনি সেখান থেকে সরে যান। এইখানেতে
অনন্তদেব,
অনন্তদেব ছিলেন এইখানেতে কুদনে পরে পড়ালেখা করছেন। দুটা চোর আসলো আর তাহার গহনা তাহারা নিয়ে যাবে চোরি করে দিয়ে, এই জন্য তাকে চোরি করে নিয়ে যাচ্ছে। ও তাদের কন্ধের উপরে বসেছে সব 24-22টি বাজার ঘুরে টুরে নিয়ে তাদের মতি ছন্ন করে দিয়ে আবার সচির বাড়ির নিকটে যখন আসলো, আর তখন আরে এই ছেলে আসলো, তখন চোররা ওখানে ছেড়ে দিয়ে ওরা মনে করছে আমরা বাড়ি যাচ্ছি আর ওইখানে চলে আস। এই সব যোগ মায়ার দ্বারা ক্রিয়া। এইখানে তে তিনি তার বড় ভাই বিশ্বরূপ অদ্বৈতের টোলেতে, যেখানে অদ্বৈত ভবন দেখলেন শিবাসঙ্গনের একটু পরে, ওইখানে তে অদ্বৈতের টোল ছিল সংস্কৃতে, ওইখানে বিশ্বরূপ পড়ালেখা করতেন। ওইখান থেকে মা তাকে বলতেন যে যাও ডেকে নিয়ে আর দাদাকে, তখন তিনি দাদার কাপড় ধরে টেনে যে মা তোমাকে ডাকছে, আর এমন ভাবে তিনি তাকাচ্ছেন যে অদ্বৈতাচার্যের মন বিচলিত হয়ে যাচ্ছে। বুঝে এই কে ছেলে, আজ পর্যন্ত বিশ্বের কেউ লোক কোন রূপ আমাকে আকৃষ্ট করতে পারে নাই, আর এই ছেলে আমার দিকে দেখছে আর থেই থেই নৃত্য করে যাচ্ছে, অদ্ভুত তো কে। তখন মহাপ্রভু যে আচ্ছা তুমি, তোমার ডাকে আমি আমি এসেছি এখানে আর তুমি চিনতে পারছো না, আচ্ছা আচ্ছা পরে তুমি বুঝবো। এইখানে তিনি টোলেতে তিনি পড়তেন কোন টোল কার গঙ্গাধর, গঙ্গাদাস পণ্ডিতের টোলেতে পড়তেন, গদাধর পণ্ডিত ইত্যাদি সব ওখানে ন্যার ফাঁকি আর কি কি হতো। পাশেইতে গঙ্গার ঘাটেতে জগন্নাথ ঘাটেতে নগরিয়া ঘাটেতে তিনি কেশব কাশ্মীরিকে পরাস্ত করেন অল্প সময়েতে। আবার সেইখানেতে তিনি ওখানেতে তাহার বিবাহ হয় প্রথম বিবাহ, তারপর তিনি পূর্ববঙ্গে যান, ওখান থেকে ফিরে আসেন, তখন বিষ্ণু প্রিয়া দেবীর সঙ্গে তাহার বিবাহ হয়। ওইখানে থেকে তিনি গয়া যান, আর গয়া যান কিসের জন্য, পিতৃপিণ্ড দেওয়ার জন্য, আর সেখানে ঈশ্বরপুরী পাদের মতন বৈষ্ণবের সঙ্গে তার দেখা হয়। আর সেইখানে তিনি বললেন কি ঈশ্বরপুরী পাদকে আমি পিণ্ড দিতে এসেছিলাম, কিন্তু আমার মহা সৌভাগ্য যে আপনার মতন বৈষ্ণবের দর্শন হলো, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, সর্বক্ষণ দেখি যতক্ষণ দেখি চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে সেই জন
তোমার দেখিলে,
তোমার দেখিলে কোটি কোটি পিতৃগণের উদ্ধার হয়ে যায়, এখানে হাই মুক্ত এই দেহ আমি সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হইতে উদ্ধার। যাহা আজকে আমি পিণ্ড দিতে এসেছিলাম, পিণ্ড দিলে এক যাহাকে পিণ্ড দিয়ে তার উদ্ধার হয়, আর তোমার দর্শনেতে কোটি কোটি লোকের উদ্ধার হয়ে যায় কোটি কোটি পুরুষে। আমি কৃষ্ণপাদ পদ্মে অমৃত রস পান আমার করাও, এই আমি তোমার পদপদ্মেতে আমার তন মন বুদ্ধি যা কিছু সমর্পণ করলাম, হে গুরুদেব তুমি আমাকে অঙ্গীকার করো, আর এই ভর সমুদ্র সে পার করে কৃষ্ণ প্রেমামৃত আমাকে। এই সব লীলা এইখানে হয়েছিল।
গায়া থেকে তিনি ফিরলেন, মন ফিরে নাই, কিন্তু তার শ্রী অঙ্গ ফিরলো, মনটা কোথায়, বৃন্দাবনে চলে গেল। ওই দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কোন রকম আকাশবাণীর দ্বারা আবার তিনি ফিরলেন, কিন্তু আর সে নিমাই নাই। এখন কি কোন নিমাই হয়ে গেলেন? প্রেমী নিমাই হয়ে গেলেন, ভক্ত নিমাই হলেন,
রাধিকার ভাব।
হ্যাঁ, রাধিকার ভাব ওইখান থেকে আরম্ভ হলো। বলেন যে স্যার আমি পড়াবো না, ছেলেদের বলেন যে স্যার বাবা আমরা পড়াবো না, আমি যে দিকে দেখি সেই দিকে সূত্র বৃত্তি টিকা সবগুলি কৃষ্ণ কৃষ্ণ আমি দেখি, কৃষ্ণ ছাড়া আর আমি জানি
দেখি না।
এখন আমরা কৃষ্ণ কীর্তন করি এই সব মিলে, তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরা বইটে তোমরা দড়ি দিয়ে দাও আর আমার সঙ্গে কীর্তন করো। তখন ওই গলি গলিতে নদীপের ২২ বাজারেতে কীর্তন আরম্ভ করেন। শ্রীবাস পণ্ডিতের ওখানে দেখলেন পাশাইতে শ্রীবাস সেইখানে কীর্তন আরম্ভ করলেন, দরজা বন্ধ করে দিয়ে রাত্রিতে সারা রাত ধরে কীর্তন চলে ভাবপূর্বক। এই জন্য তাকে বলে সংকীর্তন রাসমন্ডল,
রাসস্থলী,
রাসস্থলী, সংকীর্তন রাসস্থলী। সেইখানেতে নারায়ণী দেবী তাহার প্রসাদ পেতেন। শ্রীবাসের পুত্র মরে গেল, এদিকে কীর্তন হচ্ছে। মহাপ্রভু বললেন যে আজকে তো কীর্তনে আমার মন লাগছে না, কেন? তার কানে এসে বলে দিল, আরে শ্রীবাসের পুত্র মরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পুত্র মরে গেল। বাড়িতে গিয়ে বললেন, ছেলেটাকে বুকে হাত দিয়ে বললেন, আরে উঠো উঠো, তুমি কেন শুয়ে আছো, উঠো উঠো উঠো। ছেলেকে বললেন, ছেলে উঠে গেল। বললেন যে তুমি ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছো? তা আমি কোথায় যাই, আমি বেশ ভালো আছি, যেখানে গিয়েছি আমার এখানে হরিভজন হচ্ছিল না, আমি আসক্ত ছিলাম, এখন আমি যেখানে আছি সেখানে ভালো, আমি ভালো আছি, কোন জন্মের মাতা পিতা। ওই রকম হবে তো আপনারাও এইসবগুলি বিচার করবেন। তো ওইখানেতে আবার উঠে গেল, আবার ফের মহাপ্রভুকে যখন বিনয় করলো যে আমি যেখানে আছি ওইখানে ভজনের আমার বেশ সুবিধা আছে, তখন আমি আর এখানে আসবো না, তখন মহাপ্রভু তাকে পাঠিয়ে দিলেন এই স্থানেতে হয়েছিল। এই স্থানে থেকে তিনি শেষে ২৪ বছরের বয়সেতে কেশব কাশ্মীর ইত্যাদিকে পরাস্ত করবার পরে আর সংকীর্তনের ধুম মাচিয়ে দিয়ে আর শচীমা মনে করেন যে এর হয়েছে মৃগ রোগ। শ্রীবাস পণ্ডিতকে ডাকলেন, সত্যি সত্যি এর মৃগ রোগ হয়েছে? এর মৃগ রোগ নয়, কৃষ্ণ প্রেমেতে এইটা পাগল হয়েছে, এটা কৃষ্ণ প্রেমের এটা ফল, মহা সৌভাগ্যের ফল। পরবর্তীকালেতে তিনি নিশ্চিত করলেন যে আর এখানে থাকবো না। কতগুলি ছেলে এসেছিল তা পড়ুয়ারা, আর মহাপ্রভু ভাবেতে অবিষ্ট হয়েছিলেন, আর তিনি বলছেন আমি কৃষ্ণের ভজন করব না, কৃষ্ণ কৃষ্ণ না, গোপী 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 করতে লাগবে। ওরা বলল যে সে তুমি গোপী গোপী কেন করছো, কৃষ্ণ কৃষ্ণ ভজন করতে পারো না? তখন ভাব আবিষ্ট হয়ে একটি লাঠি নিয়ে তাড়া করেছেন। ওরা ভাব তো বুঝে পারে না, ওখান থেকে পালায়ন দিল। আর মনে মনে সংকল্প করলো, ও যদি সচিব ছেলে আমাকে মারতে চায় তাহলে আমরা কি মারতে পারি না, আমরা সকলে মিলে তাকে মারব। তখন মহাপ্রভু কি বলেছিলেন,
রূপিলাম রূপিলাম পিপলি খণ্ড,
পিপলি খণ্ড
কব নিবারিতে
আর কব উল্টে বেড়ে
লটিয়া কব বাড়ে দ্বিগুণ সেই।
আমি আসলাম জগতের উদ্ধারের জন্য, আর এইখানকার লোক অপরাধ করে মরবে, এই জন্য সন্ন্যাস করি, তখন আমার মহিমা বুঝবে, এই জন্য সন্ন্যাস করবার জন্য শচী মাতাকে। আর নবযুবতী আমি পুত্র হয় নাই এই বিষ্ণু প্রিয়া দেবীকে নিষ্ঠুর হয়ে যে ওইখানে পাশে নিদেয়া ঘাটেতে মাঘ মাসে একেবারে খুব ঠান্ডা আর রাত্রে কালেতে তিনি লাফ দিয়ে দেন, আর লাফ দিয়ে তিনি ও পারে যে কণ্টক নগরীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এই সব লীলা এখানেতে হয়েছিল। আমরা সৌভাগ্যবান যে এখানে এসেছি। অল দি সুইট পাস্ট টাইমস দ্যাট আই টোল্ড
or took place here. I wanted, and our whole Gaudiya mission, Gaudiya Vedanta Samiti, especially our Gurudev, he wanted that in Mayapur we have some place where we can make a temple, preaching center, he wanted. But in his lifetime, he could not complete it. But now I would think that only to his inspiration, very easily, more than so many acres place we have collected. And I know that this place has been only collected by the Western devotees. And all are here present.